नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीनिति नामिने नमाचार्य पादाय नितायि कृपप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे हरे कृष्ण। कुंती देवी एक बर प्राप्ति हन दुर्वासमुनि थेके जार द्वारा तिनि जे कोन देवताके देखे পুত্র সন্তান লাভ করতে পারেন দেবতার আশীর্বাদে। এবং এই বরটি যদিও কুন্তী দেবী চেয়েছিলেন না, তিনি অযাচিত ভাবে দুর্বাসন থেকে লাভ করেছিলেন এবং পরবর্তী পর্যায়ে তিনি বিবাহ করেন হস্তিনাপুর মহারাজ পাণ্ডুকে। এবং পাণ্ডু রাজাভাব অবস্থায় তিনি অভিশপ্ত হন একজন ঋষির দ্বারা, এবং অভিশপ্ত হন যে কোনো সময় যদি তিনি স্ত্রী সঙ্গ করেন তবে তিনি তখন তৎক্ষণাৎ মৃত্যু হবে। অভিশাপ পাওয়ার পরে তিনি স্থির করেন যে তিনি আর এই রাজসিংহাসনে থাকবে না, তিনি চলে যান জঙ্গলে। এবং জঙ্গলে গিয়ে যখন জানতে পারেন কুন্তী দেবীর কাছে এরকম একটা বর প্রদা প্রাপ্তি আছে, তখন তিনি কুন্তী দেবীর দ্বারা তিনি এই যুধিষ্ঠির ভীম অর্জুনকে প্রাপ্ত হন এবং মাদ্রির ইচ্ছা পূরণ করার জন্য মাদ্রি থেকেও দুই সন্তান নকুল আর সহদেব প্রাপ্ত। এবং প্রায় 20 বছর এভাবে থাকার পরে তিনি একদিন মাদ্রির স্নানরত অবস্থায় মাদ্রির প্রতি আকৃষ্ট হন এবং তখন তিনি সেইখানে মৃত্যুবরণ করেন। তখন মাদ্রি এই পাণ্ডুর কাছে সহমরণে সতীপ্রথা অনুসারে সহমরণে যান এবং কুন্তী দেবীর কাছে এই পাঁচ ছেলের ভার পড়ে এবং তিনি সেইখান থেকে আবার হস্তিনাপুরে ফিরে আসেন। এটা আমরা আলোচনা করেছিলাম। এখন হস্তিনাপুরে আসার পরে যদিও তৎকালীন ঋষিরা যেখানে এই পাণ্ডবরা বাস করতো, পাণ্ডু থাকতেন, কুন্তী দেবী থাকতেন, তারা নিজে সাক্ষ্য দেওয়ার জন্য এসেছিলেন হস্তিনাপুরে, তবু দুর্যোধন কখনোই তাদেরকে রাজকুমার বলে গণ্য করতো না এবং অনিচ্ছা সত্ত্বে তারা রেখেছিল। কিন্তু দুর্যোধন একটা ভয় ছিল যেহেতু যুধিষ্ঠির তার থেকে বড় এবং তিনি পাণ্ডুপুত্র এবং পাণ্ডু তৎকালীন ইন ওয়ান সেন্স পাণ্ডু রাজা ছিলেন এবং ধৃতরাষ্ট্র কার্যকারী মানে ওয়ার্কিং রাজা হিসেবে ছিলেন এবং ধৃতরাষ্ট্র অন্ধ ছিল। তাই এই দুর্যোধন সবচেয়ে মনে করতো কি করে ওদেরকে সবংশে নিধন করা যায় এবং এইরকম একটা পরিকল্পনা করে তারা শকুনি কর্ণ সবাই মিলে তাদেরকে নতুন নতুন পরিকল্পনা করতেন কিভাবে তাদেরকে নিধন করা যায়। তাই তারা ছোটবেলা ভীমকে বিষ পান করা থেকে শুরু করে বর্ণাব্রতে বর্ণাব্রত যেখানে তারা যত গৃহে খুব সুন্দর ব্যবস্থা করেছে সেখানে একটা বার্ষিক উৎসব হবে, সে পঞ্চ পাণ্ডব এবং তাদের মা কুন্তী দেবী পাঠিয়ে দিয়েছে এবং সেখানে এমনও ব্যবস্থা করেছে যেরকম তারা আগুন লাগিয়ে দিলে যত ফুস করে আগুন লেগে যাবে এবং তারা কেউ বাঁচতে না পারে। এবং এই জিনিসটা আগে থেকে বিদুর বুঝতে পেরেছিলেন, তাই যাওয়ার সময় বিদুর বলেছিলেন যুধিষ্ঠির মাঝকে, দেখো ঠিক যেরকম একটা ইঁদুর যখন আগুন লাগে সে বেরিয়ে যেতে পারে, আগুন তার কোনো ক্ষতি করতে পারে না, তেমনি তোমাদেরকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এবং সেই মতো ব্যবস্থা করা হয়েছিল। আর পাণ্ডবেরা বুদ্ধিমান ছিল তাই তারা কি করেছিল, যারা আগুন লাগাবার জন্য নিযুক্ত ছিল তারা আগুন লাগার আগেই তারা নিজেই আগুন লাগিয়ে বেরিয়ে চলে গেছে। তখন দুর্যোধন জানতো ওরা সেখানে মরে গেছে এবং তার মাথায় ঢুকেছিল মরে গেছে, তবুও সারা ভিন্ন ভিন্ন রাজ্যে খবর দিয়ে দেখতো যে কোথায় এরকম আছে পাঁচজন পাঁচ ভাই তাদের মা আছে বা একটা কোনো অদ্ভুত ঘটনা ঘটাচ্ছে, কেননা পাণ্ডবরা খুব অদ্ভুত ব্যক্তিত্ব ছিল। তারপরে এরকম একটা তার মাথায় ছিল, তাই দুর্যোধন ওদের কোন রকম খুঁজে পায়নি কেননা তারা ব্রাহ্মণ বেশে ভিন্ন ভিন্ন জায়গায় ঘুরে ঘুরে থাকতেন। পরবর্তী পর্যায়ে দ্রৌপদী স্বয়ম্বর হয় এবং দ্রৌপদী স্বয়ম্বর সময় তার প্রকাশিত হন, যারা পাণ্ডবরা এখনো বেঁচে আছে। কোন আবার পাণ্ডবের হস্তিনাপুর ফিরে আসে, যখন পাণ্ডবরা ফিরে আসেন, যদিও তখন ধৃতরাষ্ট্র বা দুর্যোধন তাদের আনতে চাইছিল না, কিন্তু ভীষ্মরা অন্যেরা তার খুব বাধ্যবাধ্য করার দ্বারা তারা আবার ফিরে আসেন। ফিরে আসার পরে আবার ফিরে আসা মানে তার রাজ্য দিতে হবে, তাই তাদেরকে খুব অন্যায় হবে তার খান্ড বনমূলের জায়গা দেওয়া হলো, যেটা কি সম্পূর্ণ একটা রুইন এলাকা যেখানে কোনো কিছুই হয় না। যেমন কোনো একজন যদি ব্যবসায়ী দুইটি ফ্যাক্টরি থাকে, একটা ফ্যাক্টরি খুব লাভ দিচ্ছে আর একটা ফ্যাক্টরি একদম বসে গেছে, কোনো লাভ নেই, লসে রান করছে, এবং তার দুই সন্তান থাকেন, দুই পুত্র থাকেন, এক পুত্রকে এই লাভবান ফ্যাক্টরিটা দেন আর এক পুত্রকে এই লস ফ্যাক্টরি দেন, ঠিক সেরকমই ধৃতরাষ্ট্র কি করলেন, দুর্যোধনকে হস্তিনাপুর রেখে দিলেন আর যুধিষ্ঠির মহারাজকে রাজা করে দিলেন খান্ডপ্রস্থে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সঙ্গে কৃষ্ণ ছিলেন এবং অন্যান্য দৈব শক্তি ছিল, তার ফলে সে খান্ডপ্রস্থকে তিনি ইন্দ্রপ্রস্থে রূপান্তরিত করেন। এবং পরবর্তী পর্যায়ে দেখা গেছে তারা বিরাট রাজস্ব যজ্ঞ করেছে এবং সেই রাজস্ব যজ্ঞের বিশাল ব্যাপার, এবং এটা দেখে দুর্যোধন মনে খুব প্রতিহিংসা পরায়ণ হয়েছে। তাই দুর্যোধন চিন্তা করছে কি করে ওদেরকে আটকানো যায়, কি করে আটকানো যায়, জানে এখন চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠির মহারাজ তাকে যুদ্ধ করে পারবে না, যুদ্ধ করা উচিত হবে না, কেননা অন্যেরা হয়তো আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না। তাই এই দুর্যোধন কি করলেন, শকুনি মামা শকুনির নেতৃত্বে একটা পোষা খেলার আয়োজন করেন এবং সেই পোষা খেলায় অন্যায়ভাবে অযৌক্তিক ভাবে তারা তাদেরকে পরাস্ত করেন, এবং এমন পরাস্ত করেন সেখানে কুলবধূ দ্রৌপদীর বস্ত্র হরণ করতে হয়। এবং এই বস্ত্রহরণ লীলায় আমরা পরবর্তী পর্যায়ে কুন্তী দেবীর প্রার্থনায় আমরা আলোচনা করব কিভাবে ভগবান কৃষ্ণ সহায়তায় দ্রৌপদী সেই মহান বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন, লজ্জা নিবার হয়েছিলেন, এবং পরবর্তী পর্যায়ে সবকিছু হওয়ার পরেও আবার ওদেরকে তারপর দিন আবার জুয়া খেলিয়ে 12 বর্ষ বনবাস, 1 বর্ষ অজ্ঞাতবাসে পাঠানো হয়েছিল। এবং সেখানে কন্ডিশন ছিল যদি কোনো সময় অজ্ঞাতবাস সময় তারা ধরা পড়ে যান আবার 12 বর্ষ বনবাস, অজ্ঞাতবাস 1 বর্ষ। এবং যেভাবে হোক রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে কে, যখন ভগবান তাকে রক্ষা করেন তখন কে বা কি করতে পারে, আর ভগবান যাকে যদি মারতে চান কে বা বাঁচাতে পারে। তাই এখানে আমি দেখতে পাই তারা এমন অজ্ঞাতবাস পিরিয়ডেও খুব কষ্ট করে তার কালাদিপাত করেছে। এইসব করার পরে তার অজ্ঞাতবাসে যখন শেষ হয়ে গেছে তখন তারা রাজ্যে ফিরে চাইছে, কিন্তু তখন দুর্যোধন বুঝতে পেরেছে যেহেতু অনেকদিন ধরে তারা মেন স্ট্রিপ লাইফ থেকে বাইরে আছে, জঙ্গলে আছে বা লুকিয়ে বেড়াচ্ছে, তাই এই সময় একটা ভালো সময় হবে, তাদের আমরা যুদ্ধ করে তাদের সাথে কেউ থাকবে না আর আমরা তাদেরকে পরাস্ত করতে পারবো। এরকম একটা অদ্ভুত চিন্তাধারা নিয়ে দুর্যোধন মানে বদ্ধপরিকর ভাবে যুদ্ধ যেন প্রস্তুতি হয়ে গেলেন। অবশ্য প্রস্তুতি তিনি আগে থেকে নিয়েছিলেন, তিনি জানতেন যে আমি 13 বছর 12 বছর পরে 13 বছর হবে তখন যুদ্ধ করতে হবে, এবং যদিও শান্তিদূত রূপে কৃষ্ণ স্বয়ং এসেছিলেন, তখন কৃষ্ণ শান্তিদূত রূপে এসেছেন আর দুর্যোধন কৃষ্ণকে বেঁধে রাখতে চাইছে। সে বুঝতে পারেনি ভগবান যে সারা বিশ্বব্রহ্মাণ্ডকে বেঁধে রেখেছেন তাকে সে বাঁধতে চাইছে, এবং কৃষ্ণকে সেখানে কৃষ্ণ স্বয়ং বিশ্বরূপ প্রদর্শন করেছেন এবং সেখান থেকে চলে গেছেন। যাই হোক, তারপর দুর্যোধন নানাদিভাবে চেষ্টা করেও সেই যুদ্ধে প্রায় 18 ক্ষণী যোদ্ধাকে মৃত্যুমুখে ঠেলে দিল, যেখানে 11 ক্ষণী যোদ্ধা ছিলেন কৌরব পক্ষে এবং 7 ক্ষণী যোদ্ধা ছিলেন পাণ্ডব পক্ষে। সে 11 ক্ষণী কৌরব সেনার মধ্যে শুধু 3 জন বেঁচে ছিলেন, কৃপাচার্য, অশ্বত্থামা এবং কৃতবর্মা, আর এই 18 ক্ষণী সেনার মধ্যে, এসব 7 ক্ষণী সেনার মধ্যে পাণ্ডবদের পক্ষে বেঁচে ছিলেন শুধু 7 জন। তারা ছিলেন পঞ্চ পাণ্ডবরা ছিলেন, সাত্যকী ছিলেন আর দারুক ছিলেন। দারুক হচ্ছেন কৃষ্ণ, উনি যুদ্ধ করেননি, কৃষ্ণের রথের সারথি দারুক। তার মানে 7 জন এখানে তিনজন, সাথে 10 জন বেঁচে ছিলেন 18 অক্ষিরণী সেনা। এবং এই যুদ্ধের পরে যে বিভীষিকাময় পরিস্থিতি হয়েছিল সেখানে মহারাজ যুধিষ্ঠির প্রচন্ড রূপে ভেঙে পড়েছিলেন। যদিও তিনি রাজা হয়েছেন, কিন্তু তিনি বুঝতে পারছেন যে ওনার জন্য আজকে অত বড় হাহাকার হয়ে যাবে, ওনার জন্য আজকে সারা বিশ্বে আজকে পুরুষ শূন্য পরিস্থিতিটা হয়েছে। এইসব পরিস্থিতি দেখে তিনি অত মর্মাহত হয়েছেন, কখন ভাবছেন আমি সন্ন্যাস নিয়ে জঙ্গলে চলে যাব, কখন ভাবছেন আমি আত্মহত্যা করব, তিনি নিজেকে নিজে বুঝতে পারছেন না। তাই সেদিকে কি হয়েছে, যুধিষ্ঠির যখন এই দুর্যোধন যখন সে তার জঙ্ঘাকে ভীম প্রহার করে তাকে মৃত্যুমুখে ঠেলে দেয়, তখন দুর্যোধন মৃত্যুমুখে কিন্তু মরছে না, কেননা তিনি একটা অভিশপ্ত হয়েছিলেন বা আশীর্বাদ বলতে পারেন, যে তার মৃত্যু তখনই হবে যখন হর্ষ এবং দুঃখ একসাথে হবে। তখন তিনি বুঝে উঠতে পারছেন না এটা কখন হবে, আর মৃত্যু হচ্ছে না, এদিকে থাকতেও পারছেন না, খুব কষ্টে আছেন। এই অবস্থায় অশ্বত্থামা ওনার বচন দিল, বলে দেখো আমি এখনো বেঁচে আছি, কোনো চিন্তা করো না, আমি এখনো যাব আর এই পাণ্ডবদেরকে মৃত্যুমুখে ফেলে দেবো, চিন্তা করো। তখন তিনি কি করেছেন, সুপ্ত অবস্থায় যখন পাণ্ডব শিবিরে সবাই শুয়ে আছে, যুদ্ধ শেষ হয়ে গেছে, অষ্টাশ দিন শুয়ে গেছে, সবাই শুয়ে আছে, তখন তিনি কি করেন, যেখানে পাণ্ডবরা শুয়ে থাকে জেনারেলি সেখানে খুব চোরের মতো অন্ধকারের ভিতরে প্রবেশ করেছেন এবং তাদের মাথাগুলো কেটে নিয়ে এসছে। কিন্তু কৃষ্ণ ভালো করে জানতেন কি হইতে পারে, তাই কৃষ্ণ কি করেছেন, যেদিনে ঘটনা ঘটবে সেদিন এই পাণ্ডবদেরকে তাদের ছেলেদের ঘরে শুয়াইছেন এবং পাণ্ডবদের জায়গায় ওদের ছেলেদেরকে নিয়ে শুয়াইছেন। তা স্বভাবত কি হয়েছে না, পাণ্ডবেরা বেঁচে গেছে এবং তার ছেলেগুলো সমরা করেছে। এখানে আমরা দেখতে পাই, আর সে অন্ধকার মধ্যে সে বুঝতে পারেনি কাকে মারছে, সে গলাগুলো কেটে দিয়ে সব মাথাগুলো তুলে নিয়ে এসছে, তুলে নিয়ে খুব সুন্দরভাবে নিয়ে এসে দুর্যোধনের কাছে পৌঁছেছে। দুজন বলছে দেখো 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 তুমি যখন যুদ্ধে জিতে গেছো, পাণ্ডবরা কেউ বেঁচে নাই, কি হলো কি হলো। দুর্যোধন এই অবস্থায়ও মনে আনন্দ পাচ্ছে, যা এইবার আমি একটা শান্তি পেলাম, যাই হোক পাণ্ডবরা তো মরলো। তখন বললো পাণ্ডবরা মরে গেছে, বাহ খুব ভালো। তখন সে মাথাগুলো দেখতে চাইছে, বলে মাথাগুলো নিয়ে আসতো আমি একটা হাত দিয়ে দেখি। তখন খুব ক্রোধের বসে, ক্রোধ হচ্ছে আনন্দ হচ্ছে, তখন তখন মাথাগুলো দেখে মাথাকে ভাঙ মানে চাপতে গেছে, তখন কাটা টাকা হয়ে মাথাগুলো সব ভেঙে পড়েছে। তখন বলছে না না এটা পাণ্ডবদের মাথা নয়, হতেই পারে না, যে ভীমকে আমি অত গদা প্রহার করতে 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 কিছুই হচ্ছিল না ওর, তাকে আমি হাতে এরকম মরে দেবো সে ভেঙে যাবে, কখনই স্পষ্ট করা সম্ভব নয়, তাই এটা অন্য কারো মাথা হবে। এবং এই বলতে গিয়ে সে তার মৃত্যুবরণ করলো, কেননা তার হর্ষ আর শোক একসাথে হয়েছে, সে না মৃত্যুবরণ করলো, কিন্তু অশ্বত্থামা রাগ আরো বেড়ে গেল। সে চিন্তা করছে পাণ্ডবদের বাঁচলো তো কে, পাণ্ডবরা বেঁচে গেলো ঠিক আছে, কিন্তু তাদের সন্তানগুলো সব মরে গেছে, দেখুন কিছু যুদ্ধ মাঝখানে অভিমন্যু মরেছে, এখন পাণ্ডবদের 5 পুত্র মরে গেল। যেরকম বলে না মানে যখন কেউ ব্যাংকে টাকা রাখে প্রতি মাসে মাসে সুদ পায়, সুদটা মেন টাকা থেকে বেশি আনন্দ দেয়, যে নাতিরা দাদুর আরো বেশি প্রিয় হয়, তেমনি এখানে এই পাণ্ডবরা দেখছেন আমাদের পরবর্তী জেনারেশন কেউই নেই আর সব মরে গেছে, কে ছিল আর বেঁচে ছিল, শুধু বেঁচে ছিল না গর্ভে ছিল পরীক্ষিত মহারাজ, পুত্র আর গর্ভে ছিলেন। তাই এই পরীক্ষিত মহারাজ এখন একমাত্র বংশত রয়েছেন যিনি পাণ্ডবদেরকে রিপ্রেজেন্ট করার মতো অবস্থায় আছে, আর এইটা অশ্বত্থামা ভালো করে বুঝতে পেরেছে। তাই অশ্বত্থামা কি করলো, মানে একদম কাল বিলম্ব না করে সে ব্রহ্মাস্ত্র মারল, কেন মারলো, এই অশ্বত্থামাকে এই পরীক্ষিত মহারাজকে ধ্বংস করার জন্য। তখন সে ব্রহ্মাস্ত্র, দুটো ব্রহ্মাস্ত্র মেরেছে, একটা পাণ্ডবদের নিক্ষেপ করেছিল, পাণ্ডবদের কিছু করতে পারেনি, ভগবান রক্ষা করেছেন, এবং তারপরে এটা উত্তরার গর্ভে দিয়েছে। যখন উত্তরার গর্ভে গেছে তখন উত্তরা ছুটে এসেছে কৃষ্ণের কাছে, দেখুন উত্তরা গৃহবধূ সবচেয়ে ছোট বৌদরে কয়েকদিন আগে বিয়ে হয়েছে, মাত্র যুদ্ধের কয়েকদিন আগে বিয়ে হয়েছে, বাচ্চা মেয়ে। তারপরেও সে সাধারণভাবে তৎকালীন সমাজ ব্যবস্থায় যারা গৃহবধূরা ঘরের উঠানের বাইরে যেত না, তারা কখনই ঘর থেকে বের হতো না। আর সেখানে কুন্তী দেবী আছেন, কুন্তী দেবীর বৌমা দ্রৌপদী আছেন, সুভদ্রা আছেন, তাদের বৌমা কে? উত্তরা। না, উত্তরার শাশুর শাশু কুন্তী দেবী বেঁচে আছেন। আর তখন উত্তরার কাছে ওনার শ্বশুর যারা ছিলেন তারা সব বলবান সব ছিল, বেঁচে আছে। কিন্তু যখন তিনি দেখছেন গর্ভে এইভাবে একটা আগুন পিণ্ডলে ঘুরছে, তখন সে ছটপট করে সেখানে ছুটে এসছেন ভগবান কৃষ্ণের কাছে। আর কৃষ্ণ তখন রথ সাজিয়ে বেরিয়ে যাচ্ছেন যাবেন বলে। যখন কৃষ্ণ বেরিয়ে যাচ্ছেন কোথায়, হস্তিনাপুর যাবেন, তখন সে উত্তরা এসে ক্রন্দন করছেন। কৃষ্ণ বুঝতে পারছেন কি হয়েছে, তখন সাথে সাথে তিনি কি করছেন, সেই গর্ভে চতুর্ভুজ নারায়ণ রূপে সুদর্শন সহ প্রবেশ করেছেন এবং সেই নষ্ট গর্ভকে পুনর্জীবিত করেছেন, করে তার ভিতরে পরীক্ষিত মাকে বাঁচিয়ে দিয়েছে। সেজন্য ওনার নাম ছিল পরীক্ষিত। তিনি বারবার পরীক্ষা করতেন যে আমি যাকে খোঁজ করছি, যাকে আমি গর্ভের ভিতরে দর্শন করেছিলাম, সেই প্রভু কোথায়। সেজন্য সারা জীবনটাকে তিনি পরীক্ষা করতে করতে জীবন কাটিয়েছেন, তিনি দর্শন করতে পারেননি। আর এখানে কি হচ্ছে না, এই সব ঘটনা দেখে কুন্তী দেবী ছুটে এসছেন প্রার্থনা করতে। কুন্তী দেবী বলছেন, মানে যখন কুন্তী দেবী রথে কৃষ্ণ উঠে গেছেন, কৃষ্ণ এক পা নিচে এক পা উপরে, অর্জুন বসে আছেন, তখন আমাদের রথ উৎসস চালু হবে, সবাই বিদায় মুহূর্তে যুধিষ্ঠির মহারাজ এসছেন বিদায় দিতে। এবং তখন হঠাৎ করে কৃষ্ণকে প্রার্থনা করছেন কুন্তী দেবী। কুন্তী দেবী সারা জীবনের দুঃখ বলছেন, রাজকুমারী অবস্থার দুঃখ, রাজ রানী হওয়া অবস্থার দুঃখ, রানী তিনি ছিলেন, রাজ মহিষী ছিলেন, কিন্তু তারপরেও যখন তিনি জঙ্গল থেকে ফিরে আসেন ওনাকে কোন রকম ভাবে রাজ মহিষীর মর্যাদা দেওয়া হয়নি, বরং তিনি জঙ্গলে অবাঞ্ছিত ছেলেদের মা হিসাবে চিরদিন তাদেরকে তিরস্কৃত করা হয়েছে। যদিও কুন্তীদেব খুব অসহায় অবস্থায় ছিলেন, কিন্তু কিছু করারও ছিল না, তাই এখন কুন্তীদেব সেই প্রার্থনা করতে যাচ্ছেন। সেদিকে কি হয়েছে, কৃষ্ণ চিন্তা করছেন যে আমার মনে হয় এই মুহূর্তে হস্তিনাপুর না যাওয়াটাই ভালো হবে, এই সরি দ্বারকা না যাওয়াটাই ভালো হবে। কেননা দুটো কারণ কৃষ্ণ মাথায় ছিল, একটা হচ্ছে এখনো যুধিষ্ঠির মহারাজ স্থির নয়, ওনার মনটা এখনো স্থির হয়নি, তিনি এখন খুব বিচলিত আছেন, এবং তাদেরকে একটু যে রাজা যদি এইভাবে বিচলিত হন তো প্রজার কি হয়, রাজাকে খুব স্থির শান্ত থাকতে হবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ পূর্ণ অশান্তি মনে ছিলেন। আরেকটা কথা কি ছিল ওনার মাথায়, যে ভীষ্মদেব প্রতীক্ষা করছেন, কাকে প্রতীক্ষা করছেন, না কৃষ্ণের জন্য প্রতীক্ষা করছেন, ভীষ্ম এই জন্য প্রতীক্ষা করছেন। ভীষ্মদেবের দু তিনটা ইচ্ছা ছিল, তিনটা ইচ্ছার মধ্যে একটি ইচ্ছা ছিল যে তিনি কি করে যখন মৃত্যুবরণ করবেন, দেহ ত্যাগ করবেন, তিনি ভগবানকে স্মরণ করবেন, ভগবানের চরণকে নিজের হৃদয়ে স্থান দেবেন, এটা ওনার একটা ইচ্ছা ছিল। আর কি ইচ্ছা ছিল, না ভগবানের নাম কীর্তন গুণ কীর্তন করবেন। এবং তৃতীয় ইচ্ছাটি ছিল, তিনি শেষ মুহূর্তে ভগবান কৃষ্ণকে নিজের চোখ দিয়ে দর্শন করবেন, তার হৃদয়ে ভগবান চরণ স্থান দেবেন। ঠিক আছে, এটা মানুষের সম্ভব, মনে মনে একজন ভাবে ভগবান চরণে স্থান দিতে পারে, ভগবান নাম কীর্তন একজন করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু ভগবানকে দর্শন করতে গেলে ভগবান ফিজিক্যাল থাকতে হবে। তাই ভগবান মহাজন ভীষ্মদেবের শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি এদিকে কুন্তীদেবের প্রার্থনার জন্য তিনি সেখানে থেকে গেলেন। থেকে যাওয়ার পরে পরবর্তী পর্যায়ে তিনি কি করেন, এই ভীষ্মদেবের কাছে যান, কিছুদিন তিনি থাকেন, ব্যাসদেব ভগবান কৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বুঝান এবং সবাই মিলে ভীষ্মদেবের কাছে যান। ভীষ্মদেবের কাছে গিয়ে ভীষ্মদেব প্রয়াণের সময় তারা সবাই ভীষ্মদেবকে দর্শন করে এবং ভীষ্মদেব সেই কৃষ্ণের সেই মানে যুদ্ধ সময়ের দৃশ্য ভীষ্ম ভাবছেন যখন কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন আমি যুদ্ধে অস্ত্র ধারণ করব না করব না, আর কৃষ্ণ ভাবছেন আমি অস্ত্র ধারণ করব না, এদিকে বিষ্ণু বলছেন কি আমি তোমাকে অস্ত্র ধারণ করিয়ে ছাড়ব। এই যে মানে ইগো ইগো ক্লাস, ভগবান ও ভক্তের মধ্যে যে লড়াই বা যে প্রতিস্পর্ধা, তার মধ্যে ভগবান ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি কি করছেন স্বতঃপ্রকৃত ভাবে নিজে অস্ত্র ধারণ করেছেন কি না, একটা ভাঙ্গা রথের চাকা ধরে তিনি ভীষ্মকে আক্রমণ করেছেন। কেন করেছেন? তখন ভীষ্ম অর্জুনকে সমস্ত ভাবে সমস্ত কায়েত করে দিয়েছেন, অর্জুন আর কিছুতে আর ধনুষ চালাতে পারছে না, পুরো একদম বান্ধার মতো হয়ে গেছে। আর ভীষ্ম আরেক করেছেন যে বারবার তীর নিক্ষেপ করছেন কার কাছে, কৃষ্ণের মুখে, এবং কৃষ্ণ যে শ্যাম সুন্দর নবঘন শ্যাম, সেই নবঘন শ্যাম মুখের মধ্যে তীর মারতে 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 রক্তের বিন্দু রক্তের বিন্দু তীরগুলো লাগতে লাগতে পুরো মুখমণ্ডলে মানে ডট 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 অনেকগুলো রক্ত বিন্দু স্পর্শ মানে দর্শন করছে। এবারে দর্শন করে ভীষ্মদেব আশ্চর্য হয়ে গেছেন, তিনি মনে করছেন এই পদ্মলোচন কমললোচন যার মুখটা পদ্ম ফুলের মতো, তাই আমি এখানে দেখতে পাচ্ছি ভগবানের পদ্মফুল যেরকম তার ভিতর থেকে অনেকগুলো লাল ডট ডট থাকে কেশর মতো, ঠিক সেরকমই ভগবান নবঘন শ্যাম কৃষ্ণের মুখমণ্ডল, সেই মুখমণ্ডল কি হয়েছে এই রক্তের আভা, যে রক্তের বিন্দু 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 রক্ত দেখা আছে, কি অপূর্ব আনন্দ বোধ করছে। যদিও যুদ্ধের নীতি ছিল না যে সারা থেকে তীর নিক্ষেপ করা, কিন্তু ভীষ্মদেব ভগবান এই রূপ দর্শন করার জন্য ব্যাকুল হয়, তিনি এমন ভাবে করেছেন যেন কৃষ্ণ স্বয়ং ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য তিনি সেখানে সেই নবঘন রূপ দর্শন করাচ্ছেন। এবং এই রূপ দর্শন করে যখন কৃষ্ণ যখন তারা ভীষ্মের কাছে গিয়েছেন, তখন ভীষ্ম কি করেছেন ভগবানকে দর্শন করে ভীষ্ম তখন এই যুধিষ্ঠির মহারাজকে রাজ বিদ্যা জ্ঞান শিখাইছেন, রাজ্য শাসন কি করে করতে হবে, রাজধর্ম কি করে পালন করতে হবে, ধার্মিক রাজা কি করে হইতে হবে, সমাজ বিষয় কি করে পরিচালনা করতে হবে, তাই তিনি শিক্ষা প্রদান করেছেন। তাই ভীষ্মদেব ভগবানকে একটি শ্রীমদ ভাগবতমে বর্ণনা করা হয়েছে ভীষ্ম স্তুতি নামে বিখ্যাত রয়েছে স্তুতি, সে স্তুতি সেখানে বর্ণনা করেছেন ভগবান কৃষ্ণ গুণাবলী বর্ণনা করতে গিয়ে আমরা পরে আলোচনা করব বর্ণিত হয়েছে। আর সেখানে মহারাজ যুধিষ্ঠিরকে তিনি রাজধর্ম সম্বন্ধে শিক্ষা প্রদান করেছেন। তাই এই দুটো কথা দেখে আমরা দেখতে পাই কি করে তিনি কৃষ্ণ যে থেকে গেলেন, থাকারা যদিও কুন্তিদেবের প্রার্থনা ছিল, কেন কুন্তিদেব এখন কৃষ্ণকে আর নিজের মানে ভাইয়ের পুয়া বলে মনে করছেন, ভাইয়ের ছেলে বলে মনে করছেন, তিনি মনে করছেন কিরকম না, তিনি মনে করছেন কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। আর কি বলছেন না, যেহেতু কৃষ্ণ স্বয়ং যখন দেবকী কাছে কৃষ্ণ আসেন জেলখানায়, তখন কংস মরে গেছে, তখন দেবকী আর বসুদেব কৃষ্ণকে নিজের সন্তান ভাবছেন, সন্তান ভাবছেন, কিন্তু তারপরেও তারা ঐশ্বর্য দ্বারা কৃষ্ণ দর্শন করছে। দেখছেন এটা 7 বছর বাচ্চা উত্তনায় বধ করলো, 7 দিনের বাচ্চা তৃণাবর্তী বধ করলো, এবং অনেক অস্ত্র বধ করার পরে এখন কি করেছে, কংসের মতো একটা মহান পরাক্রমশালী অস্ত্রকে বধ করেছে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কি করে ঐশ্বর্যপূর্ণ ভাবটা তাদের মধ্যে প্রতীয়মান হয়েছে, এবং সেই ভাবটাই এখানে কুন্তী দেবী নিজে বসুদেব দেবকে যেভাবে ঐশ্বর্যপূর্ণ ভাবে কৃষ্ণ দর্শন করেছিলেন, কুন্তী দেবী ঠিক সেইভাবে ঐশ্বর্যপূর্ণ ভাবে দর্শন করছেন ভগবান কৃষ্ণ। এবং জেনারেলি কি হয়, এই স্তুতি যখন করা হয় প্রার্থনা করা হয়, প্রার্থনা কতগুলো মৌলিক গুণ রয়েছে, যেখানে দেখা যায় যে কেউ কেউ নিজের গ্র্যাটিটিউড বা নিজের কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য একজন মহান ব্যক্তিকে প্রার্থনা করেন, আবার কি করেন কেউ কেউ কিছু সেবার আশায় প্রার্থনা করেন, আর কেউ কেউ যারা খুব দুষ্ট লোক থাকে তাদের থেকে দূরে থাকার জন্য তাদের প্রশংসা করে, প্রশংসা করলে অ্যাটলিস্ট তারা কেউ ক্ষতি করবে না আমার, সেই জন্য তারা স্তুতি করেন, হ্যাঁ হ্যাঁ আপনি ভালো, আপনি এই আপনি সেই। আরো কেউ কি করে না, ভিন্ন ভিন্ন দেবাদেবীর পুজো করেন, স্তুতি করেন যে তারা যেরকম ক্রোধান্বিত না হন বা তার ক্রোধবশ হয় আমাদের কোন ক্ষতি না করতে পারে, তাই তাদেরকেও কেউ কেউ প্রার্থনা করে। কিন্তু যাই হোক, এখানে কুন্তিদেব যে প্রার্থনা করছেন সেখানে কোন রকম দেওয়া পাওয়ার ব্যাপার নেই, বরং এখানে একটা জিনিস প্রতিপাদিত হয়েছে যে কৃষ্ণ পরমেশ্বর এবং আমার সবাই হচ্ছে তার সেবক। এই জিনিসটার প্রতিপাদন করার জন্য, এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য তিনি এই কালকে থেকে আমরা ইয়া পর এপিসোড থেকে আলোচনা করব কিভাবে তিনি এক একটা শ্লোক থেকে আস্তে 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 লেভেল আপ করেছেন, কি করে স্তর অনুসারে তিনি বর্ণনা করেছেন কৃষ্ণের ভিন্ন ভিন্ন গুণাবলী। এবং তখন আমরা বুঝতে পারবো যে এই কুন্তী দেবীর প্রার্থনা আজকের সমাজ ব্যবস্থায় 5000 বছর পরেও কি করে কত প্রসঙ্গকৃত বা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয় হয়েছে বা আমার জীবনে কতটা গ্রহণযোগ্যতা রয়েছে বা আমাদের কেন এই কুন্তিদেব প্রার্থনাটাকে এখনো আমাদের জানা উচিত এবং আমাদের জীবনে কি কি পজিটিভ অ্যাওয়ারনেস আমাদের গ্রোথ করতে পারি আমরা, বা কি করে আমরা আমাদের ভিতরে সাকারাত্মক ভাবটা ডেভেলপ করতে পারি সেটা আমরা অনুভব করতে পারবো। তাই আমরা এই ইন্ট্রোডাকশনকে এখানে শেষ করলাম, এরপরে আমরা শ্লোকে যাব। হরে কৃষ্ণ জয় কুন্তি দেবী স্তুতি কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি সকহ পাদ কি।